الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت
یہ اللہ تعالیٰ کا ہم پر আমাদের প্রতি এটি খোদার অপার অনুগ্রহ যে তিনি আমাদেরকে যুগ ইমাম হযরত মসীহ মাউদ এবং প্রতিশ্রুত মাহদীকে মানার সুযোগ দিয়েছেন। সৌভাগ্য হয়েছে যেখানে যে বিষয়ে আমাদের দিক নির্দেশনার প্রয়োজন হয়, কোন কথা বোঝার প্রয়োজন হয়, বুঝতে হয়, কোরআনে বর্ণিত অমূল্য রত্ন সন্ধান করতে হয়, প্রজ্ঞার কথা, প্রজ্ঞাপূর্ণ কথা খুঁজতে হয়, তখন খোদার প্রেরিত এই মহাপুরুষের গ্রন্থ বা রচনাবলী ও উক্তি আমাদের কাজে আসে, যা আমাদের জিজ্ঞাসার উত্তর দেয় বা যা আমাদের সমস্যার সমাধান করে। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, প্রায় সময় জুমায় আমরা পড়ি, জুমার নামাজের দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়ার এই আয়াত আসে। এই যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি সেগুলোর প্রথমটি হল আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, অর্থাৎ তোমরা কি উট বা উষ্ট্রগুলোর আশ্চর্যজনক সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করো না? হযরত মসীহ মাউদ ইসলাম এর যে তাফসীর করেছেন তা স্বীয় গভীরতা, সৌন্দর্য, জ্ঞান ও তত্ত্ব এবং সেটিকে ব্যবহারিক রূপ দেওয়ার এক আশ্চর্যজনক এবং সম্পূর্ণ আলাদা চিত্র অঙ্কন করে। তিনি আলাইহিসসালাম এই আয়াত থেকে নবুয়ত ও ইমামের আনুগত্যের বিষয়টি সমাধান করেছেন। নবুয়ত ও ইমামতের সাথে বা নবী ও ইমামতের সাথে সম্পৃক্ত লোকদের জন্য যে মৌলিক বিষয় হয়ে থাকে তা হল পূর্ণ আনুগত্য। এ বিষয়টি তিনি এবল বা উট শব্দের সাথে সংশ্লিষ্ট করে সংযুক্ত করে এটি ব্যাখ্যা করেছেন। বাহ্যত বিষয়টা অদ্ভুত মনে হয় যে উট আর নবুয়ত ইমামতের কি বা আন্তঃসম্পর্ক থাকতে পারে, কিন্তু যেভাবে তিনি বিষয় বর্ণনা করেছেন তার মাধ্যমে এই বিষয়গুলোর পরস্পরের সাথে সম্পৃক্ততার বা সংশ্লিষ্টতার আশ্চর্যজনক জ্ঞান এবং বোধপত্তি আমাদের অর্জন হয়। আমি তার তাফসীর তুলে ধরছি। তিনি বলেন, কোরআন শরীফে অবতীর্ণ আয়াত আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত নবুয়ত এবং ইমামতের বিষয় সমাধানের ক্ষেত্রে সহায়ক একটি আয়াত। উট শব্দের আরবিতে এক সহস্রের মতো প্রতিশব্দ আছে। এই শব্দগুলোর মাঝে এবেল শব্দ যে নেওয়া হয়েছে তার রহস্য কি? এলাল জামালে শব্দও তো ব্যবহার হতে পারত, কেননা উটকে জামালও বলা হয় আরবিতে। মসজিদ মাদারসাম বলছেন যে মনে হয় প্রকৃত কথা হল জামাল বলা হয় একটি উটকে, আর এবেল শব্দটি বহুবচন। আল্লাহ তাআলা এখানে সামাজিক এবং সামগ্রিক চিত্র তুলে ধরতে চেয়েছেন। জামাল শব্দ যা উটের জন্য ব্যবহার হয় তাই অর্থ প্রকাশ করা নাই, কারণে এবেল শব্দ পছন্দ করা হয়েছে। উটের মাঝে পরস্পরের আনুগত্য এবং অনুসরণের বৈশিষ্ট্য আছে। দেখো, উট দীর্ঘ কাতারবদ্ধ অবস্থায় চলে। এক উট অন্য উটের পিছনে এক বিশেষ ভঙ্গিতে এবং বিশেষ গতিতে হাঁটে, আর যে উট সর্বাগ্রে থাকে তা ইমাম এবং সবার সামনে থাকে। এটি অত্যন্ত অভিজ্ঞ এবং পথ সম্পর্কে অবহিত হয়ে থাকে। এরপর সব উট একে অন্যের পিছনে সমান গতিতে সমান তালে চলে, আর এগুলোর কোনটির হৃদয়ে পাশাপাশি চলার লোভ বা লিপসা থাকে না, যা অন্য অন্য প্রাণীতে দেখা যায়, যেমন ঘোড়া ইত্যাদি। এক কথায় উটের প্রকৃতিতে ইমামের আনুগত্যের বিষয়টি একটা স্বীকৃত বিষয়, জানা বিষয়। সে কারণে আল্লাহ তাআলা আফালা ইয়ানদুরুনা ইলাল ইবলি বলে উটের সেই অবস্থার প্রতি ইঙ্গিত করেছেন যখন উট সারিবদ্ধভাবে সফর করে। একইভাবে সামাজিক ও সমষ্টিগত ঐক্য বজায় রাখার জন্য এক ইমাম থাকা অবধারিত আবশ্যক। প্রথম কথায় আমাদের স্মরণ রাখতে হবে, সামাজিক এবং সমষ্টিগত ঐক্য বজায় রাখার জন্য এক ইমাম থাকা আবশ্যক। একইভাবে একথাও স্মরণ থাকে যে সারি বানানো হয় সফরের সময়। এই দুনিয়ার সফর অতিক্রমের জন্য যতক্ষণ এক ইমাম না থাকবে মানুষ হাবুডুবু খেয়ে ধ্বংস হয়ে যায়। এই দুনিয়ার জীবনও একটি সফরই, এক্ষেত্রে এক ইমাম থাকা আবশ্যক যিনি পথের দিশা দেবেন। এছাড়া ওট অধিক ভারবাহী এবং দীর্ঘ পথ পাড়ি দিতে পারে, এর মাধ্যমে ধৈর্য এবং সহ্যের শিক্ষা আমরা লাভ করতে পারি। ওটের আরেকটি বৈশিষ্ট্য হল দীর্ঘ সফরে বেশ কয়েকদিনের পানি মজুদ করে রাখে, উদাসীন হয় না পথের বিপদ আপদ সম্পর্কে। তাই মোমেনকেও সবসময় সফরের জন্য প্রস্তুত থাকা উচিত, সাবধান থাকা উচিত। আর সর্বোত্তম পাথেয় হল তাকওয়া বা খোদাভীতি। মুসলিম ইসলাম বলছেন যে অঞ্জুর শব্দ থেকে প্রতিভাত হয় যে এই দেখা এক বালকের দেখা নয়, বরং এর মাধ্যমে আনুগত্যের শিক্ষা লাভ হয়। যেভাবে উটে সামাজিক এবং ঐক্যের দিকটা দেখানো হয়েছে, যেভাবে উটের মাঝে ইমামের আনুগত্যের বৈশিষ্ট্য রয়েছে, একইভাবে মানুষের জন্য আবশ্যক হল ইমামের আনুগত্যকে নিজের স্বতন্ত্র বৈশিষ্ট্য হিসাবে অবলম্বন করা। উট যে মানুষের সেবক, তাদের মাঝেও এই বৈশিষ্ট্য রয়েছে। কাইফা খোলেকাতে এই সামগ্রিক কল্যাণ রাজের প্রতি ইঙ্গিত করা হয়েছে যা উটের সামগ্রিক অবস্থা থেকে মানুষ লাভ করে থাকে। সুতরাং এ যুগে আল্লাহ তাআলা যেখানে স্বীয় প্রতিশ্রুতি এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে আমাদের জন্য হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন এবং আমাদেরকে তাকে মানার এবং গ্রহণ করার তৌফিক দিয়েছেন। এছাড়া তার তিরোধানের পর খেলাফতের চলমান ধারা আমাদেরকে সিক্ত করেছেন। তাই এই নিয়ামতের মূল্যায়ন করা উচিত। আর খেলাফত ব্যবস্থার পিছনে যেই প্রেরণা এবং যে আশীর্বাদ রয়েছে তা আমাদেরকে বুঝতে হবে। হযরত মসীহ মওউদ ইসলাম বলেছেন যে আমার নামে, মসীহ ইসলামের কথার সারাংশ বর্ণনা করছে, তিনি বলেন যে আমার নামে জামাতের সদস্যদের যারা বয়াত নেবেন এবং ব্যক্তিবর্গ একে পালাক্রমে আসতে থাকবেন, অর্থাৎ খলিফা তার প্রতিনিধিত্বে তার নামে বয়াত নেবেন। যেহেতু তার নামে বয়াত নেওয়া হচ্ছে তাই খেলাফতের ধারা এবং আনুগত্যের এই শৃঙ্খল বা কড়া মসীহ মওউদের সত্তায় গিয়ে একাকার হয়। তাই আমি যে উদ্ধৃতি আপনাদের সামনে উপস্থাপন করলাম তাতে নবুয়ত এবং ইমামত বা নবী ও ইমামের এবেল বা উটের বিশেষত্বের সাথে যে সম্পর্ক দেখিয়েছেন তার স্পষ্ট অর্থ হল হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের তিরোধানের পর খেলাফতের চলমান ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত থাকার মাঝে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের হাতে বয়াতকারীদের আধ্যাত্মিক জীবন এবং জীবনের নিশ্চয়তা নিহিত। জামাতের উন্নতি তখনই সম্ভব যদি আমরা খেলাফত ব্যবস্থার সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট থাকি, আর এতেই শয়তানি আক্রমণ থেকে আত্মরক্ষার বা শয়তানি আক্রমণ থেকে বেঁচে চলার উপকরণ নিহিত আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমাম তোমাদের ঢাল বা বর্ম, এই বর্ম বা ঢালের ছায় যদি থাকো তাহলে নিরাপদ থাকবে। আর এই বর্ম বা ঢালের পেছনে থাকার অর্থ হল পূর্ণ আনুগত্য করো, নিজেদের সারিতে চলো, সারিবদ্ধ অবস্থায় চলো, যে সারি তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে। এর বিন্দুমাত্র বাইরে যাবে বা বিচ্যুত হবে তখন তোমরা হাবুডুবু খাবে এবং পথ হারানোর আশঙ্কা দেখা দেবে। এছাড়া আনুগত্যের প্রেক্ষাপটে মহানবী সাল্লাল্লাহু আলাইহি এই উক্তিও স্মরণ রাখা উচিত যে ওমান আতা আমিরি ফাকাদ আতানি আতানি ওমান আসা আমিরি ফাকাদ আসানি, যে আমার আমিরের আনুগত্য করে সে আমার আনুগত্য করে, আর যে আমার আমিরের প্রতি অবাধ্য হয় সে আমার অবাধ্যতা করে। আমিরের আনুগত্য সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেক উক্তি রয়েছে। অনুরূপভাবে কোরআনেও বিভিন্ন জায়গায় আনুগত্যের নির্দেশ দেয়া হয়েছে, তাআতের শিক্ষা দেয়া হয়েছে। কেননা এটি একমাত্র রহস্য যা জামাতের উন্নতির জন্য জানা আবশ্যক। প্রত্যেক সে ব্যক্তির এটি জানা চাই যে জামাতের সাথে সম্পৃক্ত, তাই জামাতের সভ্য এবং সদস্যদের এই কথা বোঝা একান্ত আবশ্যক। বিশেষ করে আজকের যুগে যখন স্বাধীনতার নামে সে সকল ভ্রান্ত দৃষ্টিভঙ্গির প্রচার প্রসার করা হয় যে কেন আমরা বিধিনিষেধ মেনে চলব, কেন আমাদের উপর বিধিনিষেধ আরোপ করা হবে, কেন বিভিন্ন বিষয়ে আমরা স্বাধীন নই। এক আহমদী মুসলমানকে স্মরণ রাখা উচিত যে ইসলাম সকল বৈধ স্বাধীনতা দিয়েছে স্বীয় মান্যকারীদের। যতটা স্বাধীনতা ইসলামে রয়েছে তা কদাচ অন্য কোন ধর্মে দেখবেন বরং নেই। কিন্তু কিছু সীমারেখা যে নির্ধারণ করেছে ইসলাম তা মানুষের নিজের চরিত্রের সংশোধনের জন্য, নৈতিক সংশোধনের জন্য, আধ্যাত্মিক উন্নতির জন্য জামাতের অক্ষ এবং জামাতের উন্নতি কল্পে তা দেয়া হয়েছে। আর এই সীমারেখার মাঝে জীবনযাপন করা আবশ্যক। এখানে আমি ওহদাদার বা পদাধিকারীদের বলবো যে যদি জামাতি উন্নতিতে সহায়ক হতে হয়, নিজেকে স্থূল করা যদি পদের উদ্দেশ্য না হয়ে থাকে, নিজের আমির পিপাসা নিবারণ যদি পদ গ্রহণের উদ্দেশ্য না হয়, তাহলে আনুগত্যের বিষয়টি বোঝার সবচেয়ে বেশি প্রয়োজন রয়েছে ওহদাদারদের বা পদাধিকারীদের। সকল স্তরের সকল পর্যায়ের ওহদাদারদের কথা বলছি। যদি ওহদাদার বা পদাধিকারী এই বিষয়টি বুঝে তাহলে জামাতের সভ্য এবং সদস্যরা নিজ থেকেই এদিকে মনোযোগ দেবেন, মনোযোগ নিবদ্ধ করবেন। সকল স্তরে সকল পর্যায়ে এতায়াতের উন্নত দৃষ্টান্ত আমরা দেখতে পাব। উটের মতো সারির অনুসরণ করতে আমরা দেখব, একই গতিপথ একই অভিমুখে সব সবাইকে অগ্রসর হতে দেখব, ইমামের তালে তাল মিলিয়ে তাদেরকে আমরা অগ্রসর হতে দেখব। অতএব আমির, প্রেসিডেন্ট এবং অন্যান্য ওহদাদার বা পদাধিকারীরা প্রথমে আত্মজিজ্ঞাসা করুন, আপনাদের আনুগত্যের মান কেমন? প্রত্যেক নির্দেশ যা খলিফাতুল মসির পক্ষ থেকে আসে তা কি আপনারা কোন দ্বিধাদ্বন্দ্ব ছাড়া শিরোধার্য করেন, মেনে চলেন, নাকি এর অর্থ করা আরম্ভ করেন, ব্যাখ্যা আরম্ভ করেন? যদি ব্যাখ্যা আরম্ভ করেন তাহলে এটি কিন্তু আনুগত্য নয়। হাদিসে মহানবী সাল্লামের যুগের একটি ঘটনা আমরা দেখতে পাই, গলিতে চলতে গিয়ে তার এক সাহাবি হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বসে যাও মর্মে আওয়াজ শোনেন, আওয়াজ শুনে তিনি বসে যান, সাথে সাথে আওয়াজ শুনে কথা বলেননি যে এই নির্দেশ মসজিদে যারা উপস্থিত রয়েছে তাদের জন্য, বরং আওয়াজ তার কানে এসেছে এবং বসে যান। আর বসা অবস্থায় এক এক পা করে মসজিদের দিকে অগ্রসর হতে থাকেন। এক ব্যক্তি দেখে জিজ্ঞেস করে যে আপনার কি হয়েছে, এভাবে হামাগুড়ি দিয়ে মসজিদের দিকে অগ্রসর হচ্ছেন। তিনি রাজিয়াল্লাহ আনহু উত্তর দিয়েছেন যে ভিতর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ আমার কর্ণগোচর হয়। সে ব্যক্তি বলল যে এই নির্দেশ মসজিদে উপস্থিত লোকদের জন্য। তিনি রাজিয়াল্লাহু আনহু উত্তর দেন যে এটি আমার ভাবার বিষয় নয় যে এটিকে মসজিদে উপস্থিত লোকদের জন্য নাকি বাহিরের জন্য না আমার জন্য, এই নির্দেশ সবার জন্য। আল্লাহ রসুলের ধ্বনি এবং আওয়াজ আমার কানে এসেছে, আমি আনুগত্য করেছি, এটি আমার উদ্দেশ্য। তো এই হল আনুগত্যের প্রকৃত মান বা মাপকাঠি, যে মান মানে আমাদের উপনীত হতে হবে। কোন কোন ওহদাদার খলিফা বক্তের পক্ষ থেকে যখন কোন দিক নির্দেশনা আসে, কোন নির্দেশ আসে, তারা সেই নির্দেশ মানেও, কিন্তু বড় দ্বিধাদ্বন্দ্ব থাকে তাদের, ইচ্ছা থাকে না তাদের, ইচ্ছা হয় না তাদের সেই নির্দেশ মান্য করার। তো অনিচ্ছা সত্ত্বেও কোন কাজ করা এটি আনুগত্য নয়। আনুগত্য সেটি যা তাৎক্ষণিকভাবে মানা হয় এবং যা তাৎক্ষণিকভাবে শিরোধার্য করা হয়। কোন বিষয়ে ব্যক্তিগত মতামত পোষণ করা নিষিদ্ধ নয়, অপছন্দনীয় নয়, কিন্তু কোন বিষয়ে খলিফা ব্যক্তির সিদ্ধান্ত এসে যাওয়ার পর যদি সিদ্ধান্ত এসে যায় যে এইভাবে কাজটা করতে হবে, তখন নিজের মতামত সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া উচিত। হযরত মির্জা বশির আহমদ সাহেব বলতেন, আমি কোন বিষয়ে ব্যক্তিগত মতামত পোষণ করি বা মতামত রাখি, নিজের পক্ষ থেকে যুক্তি প্রমাণ ভিত্তিক ব্যক্তিগত রায় খলিফাতুল মসীহর সামনে পেশ করি, কিন্তু আমার মতামত প্রত্যাখ্যাত হলে আমি কখনো ভাবি না যে কেন আমার মত প্রত্যাখ্যান করা হলো, আমার মতামত তাই হয়ে যায় যা খলিফাতুল মসীহর। তখন পূর্ণ আনুগত্যের সাথে সেই নির্দেশ পালন বা মান্য করার আমি চেষ্টা করি যা খলিফাতুল মসীহ দিয়ে থাকেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে লাশের ন্যায় নিজেদেরকে ইমামের হাতে সোপর্দ করো, যেভাবে এক লাশ নড়াচড়া করতে পারে না, এদিক সেদিক হতে পারে না, গোসলদাতাই যেভাবে চান লাশকে গোসল দিয়ে থাকেন, অনুরূপভাবে পূর্ণ আনুগত্যকারীর জন্য আবশ্যক হল নিজেকে ইমামের হাতে সোপর্দ করা। এই মান যদি অর্জিত হয় তবেই বয়াতের অঙ্গীকার রক্ষাকারী আপনারা গণ্য হতে পারেন, কেবল তবেই আল্লাহ এবং রসুলের উল্লিখিত নির্দেশিত এতাতের মানে উপনীত হতে পারেন। তাই আমাদের প্রত্যেকেই যে বয়াতের অঙ্গীকার করেছে তাকে নিজের মাঝে শুধু এই চিন্তা চেতনা সৃষ্টি করলেই হবে না, বরং কার্যত তার প্রমাণ দিতে হবে। নবাগতদের জন্য এবং সন্তান সন্ততির জন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে। জ্যেষ্ঠদের উচিত হবে যুবকদের জন্য উন্নত দৃষ্টান্ত স্থাপন করা, যেন তাদের দৃষ্টান্ত দেখে তাদের সন্তান সন্ততি এবং যুবকরা শিখতে পারে। আর সবচেয়ে উপর থেকে নিচে পর্যন্ত আপাদমস্তক সকল ওহদাদার বা পদাধিকারীকে এই মানে উপনীত হবে, এই দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এখানে কোন কোন মানুষের মাথায় এই প্রশ্ন জাগে, আমি প্রশ্নের কথা বলছি, যে প্রশ্ন আমার কাছে পৌঁছেছে সেই প্রশ্ন যদি সঠিক হয়, যারা প্রশ্নের অবতারণা করে তারা প্রশ্ন করে যে পূর্ণ আনুগত্য হয়তো ক্ষতির কারণ হতে পারে, এমন লোকদের মাথায় এমন চিন্তা ভাবনা যে দানা বেঁধেছে, অর্থাৎ যারা কামেল আনুগত্যকে ক্ষতির কারণ মনে করে, তাদের মাথায় এই চিন্তাভাবনার যে উদয় হয়েছে তার কারণ হলো এখানে হিটলার নিজের প্রতিদিন নির্দেশ মানুষের উপর চাপিয়েছে এবং স্বৈরাচারী হিসেবে সে রাজত্ব করেছে। তাই মানুষ মনে করে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই কারণে জার্মানিকে পরাজিত হতে হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এবং তাদের নতি স্বীকার করতে হয়েছে। আমি জার্মানির প্রতিটি আহমদী এবং সকল নবাগত ও প্রত্যেক যুবকের সামনে স্পষ্ট করতে চাই যে ইমামত এবং খেলাফত অর্থাৎ ইমাম ও খলিফার পদ আর স্বৈরাচারিতার মাঝে ব্যাপক ব্যবধান রয়েছে। খেলাফত যুগ ইমামকে মান্য করার পর প্রতিষ্ঠা লাভ করে, আল্লাহর প্রতিশ্রুতি অনুসারে তা প্রতিষ্ঠিত হয়েছে। সকল মান্যকারী এই অঙ্গীকার করে যে আমরা খেলাফত ব্যবস্থাকে অবশ্যই প্রতিষ্ঠিত রাখব। ধর্মে কোন বাড়াবাড়ি নেই, বল প্রয়োগের সুযোগ নেই, জোর জবরদস্তি নেই। স্বেচ্ছায় যেখানে আপনারা একজনকে গ্রহণ করেছেন সেখানে ধর্মের দৃঢ়তা, ধর্মের মজবুতির জন্য সেই অঙ্গীকারও পালন করা আবশ্যক যা খেলাফত প্রতিষ্ঠাকল্পে প্রতিটি আহমদি করে থাকে, যা জাতিগত ঐক্য এবং সংহতির জন্য একান্ত আবশ্যক। খেলাফতের আনুগত্যের অঙ্গীকার পালন করতে হবে এজন্য যে এক ইমামের নেতৃত্বে জগৎবাসীর হৃদয়ে এক আল্লাহর রাজত্ব এবং খোদার অনুশাসন প্রতিষ্ঠাকল্পে সামগ্রিক এবং সম্মিলিত ভাবে চেষ্টা করতে হবে। অন্যান্য মুসলমানরা নেতৃত্বহীন, আধ্যাত্মিক কোন নেতৃত্ব নেই তাদের মাঝে। খেলাফতের ছত্র ছায়ায় জামাতে আহমদিয়া যত চেষ্টা করছে সেই সকল চেষ্টা প্রচেষ্টার ক্ষেত্রে সাফল্য বলছে যে মুসলমান মুসলমানদের কাছে প্রকৃত শিক্ষা রয়েছে। সে শিক্ষা থাকা সত্ত্বেও ইসলামের প্রকৃত শিক্ষার অনুসরণে জামাতে আহমদিয়া যে সাফল্য লাভ করছে তা খেলাফতের সাথে সম্পৃক্ত থাকার কারণে, খেলাফতের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে আমরা লাভ করছি। এরপর খেলাফতের একটি উদ্দেশ্য হল মানুষের প্রাপ্য অধিকার প্রদানের প্রতি মনোযোগ আকর্ষণ। সে সমস্ত অধিকারের কথা স্বীকার করানো আর অধিকার প্রতিষ্ঠা আর সম্মিলিতভাবে প্রাপ্য অধিকার প্রদানের ক্ষেত্রে সচেষ্ট হওয়া ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার উদ্দেশ্যে জামাতের সদস্য এবং সভ্যদের মাঝে প্রেরণা সৃষ্টি করা আর তাদের মনোযোগ এদিকে আকর্ষণ করা যে ধর্ম অবশ্যই জাগতিকতার উপর অগ্রগণ্য হওয়া চাই আর এতেই তোমাদের জীবন নিহিত, এতেই তোমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্থায়িত্ব এবং নিশ্চয়তা নিহিত। আর এই প্রেরণা সঞ্চার করা খেলাফতের কাজ, খেলাফত প্রতিষ্ঠার সর্বাত্মক চেষ্টা এটিও খেলাফতেরই কাজ, খেলাফতেরই দায়িত্ব। যেখানে জাগতিক নেতৃবৃন্দের উদ্দেশ্য জাগতিক হয়ে থাকে, নিজেদের জাগতিক রাজত্বের সীমানা সম্প্রসারণেই তাদের কাজ হয়ে থাকে, তাদের সকল চিন্তা চেতনা এরই মাঝে সীমাবদ্ধ থাকে, অন্যদের করতলগত করা বা অধীনস্থ করাই তাদের কাজ। দুনিয়ার প্রতি দৃষ্টিপাত করে দেখুন, নিজ দেশের সীমানা পেরিয়ে তারা অন্যান্য দেশের স্বাধীনতাকে কুক্ষিগত করতে চায়। নির্বাচিত রাজনীতিবিদ হোক বা স্বৈরাচারী হোক, দুনিয়ার শাসকদের কাজ এটাই হয়ে থাকে। মিথ্যা অহমিকা এবং মিথ্যা আত্মসম্মান বোধের খাতিরে ইনসাফকে পদদলিত করাই এদের কাজ হয়ে থাকে, যা আমরা মুসলমান বিশ্বেও দেখি এবং অন্যত্র তা আমাদের চোখে পড়ে। কোন এমন স্বৈর শাসক আছে যা যে প্রজাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক রাখে? খলিফা ওয়াক্ত পৃথিবীতে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল জাতি এবং সকল প্রজন্মের আহমদীদের সাথে ব্যক্তিগত সম্পর্ক রাখেন, তাদের ব্যক্তিগত পত্র আসে, ব্যক্তিগত বিষয়াদির কথা তাতে উল্লেখ থাকে। নিত্যদিনের পত্রগুলো দেখুন, আমার দুনিয়ার লোকদের জন্য এটি অবিশ্বাস্য বিষয় যে খেলাফতি পৃথিবীতে বসবাসকারী প্রতিটি আহমদীর ব্যক্তিগত দুঃখ কষ্টের বিষয়ে সংবেদনশীল হয়ে থাকে, এদের জন্য খলিফায় ওয়াক্ত দোয়া করে। এমন কোন জাগতিক নেতা আছে যে অসুস্থ এবং রুগ্ন মানুষের জন্য দোয়া করে? এমন কোন নেতা আছে যে স্বজাতির মেয়েদের বিয়ের ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত থাকেন এবং তাদের জন্য দোয়া করেন? এমন নেতা কোথায় যে ছেলে মেয়েদের পড়ালেখার ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত থাকে? নিঃসন্দেহে শিক্ষা বিভাগও আছে এবং স্বাস্থ্য বিভাগও রয়েছে বিভিন্ন সরকারের, শিক্ষার ব্যবস্থা হয়তো তারা করে থাকে, কিন্তু পৃথিবীময় বিস্তৃত ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা এবং তাদের পড়ালেখার ব্যাপারে উদ্বিগ্ন থাকেন শুধু খলিফায়ে ওয়াক্ত। কেবল জামাতে আহমদিয়ার সদস্যরাই সেই সৌভাগ্যবান মানুষ যাদের ব্যাপারে খলিফায়ে ওয়াক্ত চিন্তিত থাকেন যে তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হোক, তাদের স্বাস্থ্যের ব্যাপারে তিনি চিন্তাগ্রস্ত থাকেন, বিয়ে শাদীর বিষয় রয়েছে। এক কথায় পৃথিবীময় বিস্তৃত আহমদীদের সমষ্টিগত বা ব্যক্তিগত এমন কোন বিষয় নেই যার উপর খলিফায়ে ওয়াক্তের দৃষ্টি নেই বা যার সমাধানের ব্যাপারে খলিফায়ে ওয়াক্ত ব্যবহারিক প্রচেষ্টার পাশাপাশি আল্লাহর দরবারে সেজদা বনত হন না, দোয়া করেন না তার দরবারে। আমিও এবং আমার পূর্বের খলিফারাও এইসব কাজেই তো করেছেন। আমি এক সংক্ষিপ্ত চিত্র অঙ্কন করলাম মাত্র, অগণিত এমন কাজ আছে যে আল্লাহ তাআলা খলিফায়ে ওয়াক্তের হাতে সুপর্দ করেছেন যে কাজ তাকে করতে হবে। পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে রাতে ঘুমানোর পূর্বে, এমন কোন দেশ নেই যেখানে কল্পনার জগতে আমি পৌঁছি না আর শয়নে জাগরণে তাদের জন্য দোয়া করি না। এই কথাগুলো আমি এজন্য বলছি না যে আমি কারো উপর কোন অনুগ্রহ করছি, এটি আমার দায়িত্ব। এই দায়িত্ব আমি অধিক সফলতার সাথে পালন করার তৌফিক পাব আল্লাহর কাছে, এই দোয়াই আমার থাকবে। আমার এসব কিছু বলার উদ্দেশ্য হল খেলাফত এবং জাগতিক নেতৃবৃন্দের কোন তুলনাই নেই। এমনিতে এটি একটি ভ্রান্ত কাজ। অনেক সময় জাগতিক বিভিন্ন নেতৃবৃন্দের কাছে কথায় কথায় আমার প্রাত্যহিক পত্রের কথা উল্লেখ করি, মানুষের ব্যক্তিগত এবং দাপ্তরিক পত্রের কথা যখন উল্লেখ করি তারা আশ্চর্য হয়, বলে যে এটি কিভাবে সম্ভব। তাই কোন তুলনার প্রশ্নই ওঠে না। কিছু মানুষের এই ভ্রান্ত ধারণা আমি দূরীভূত করতে চাই, যদিও ইতিপূর্বেও বয়াতের শর্তাবলী সংক্রান্ত খুতবায় এর বিস্তারিত আলোচনা আমি করেছি। অর্থাৎ সকল আহমদি খলিফায়ে ওয়াক্তের কাছে বয়াতের সময় এই অঙ্গীকার করে যে সকল মারুফ বিষয়ে আপনার নির্দেশ আমরা পালন করব। এক্ষেত্রে অনেকেই মনে করে যে মারুফের সংজ্ঞা নিরূপণের দায়িত্ব তাদের নিজেদের, কিন্তু এটি স্পষ্ট হওয়া উচিত যে মারুফের সংজ্ঞা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু ইসলাম করে গেছেন, পূর্বেই এর সংজ্ঞা দেয়া হয়ে গেছে। মারুফ সিদ্ধান্ত সেটি যা কোরআন এবং সুন্নত সাপেক্ষ। যেই খেলাফত মহানবী সাল্লাল্লাহু ইসলামের ভবিষ্যৎবাণী অনুসারে নবুয়তের পদ্ধতিতে প্রতিষ্ঠিত হওয়ার কথা, সেভাবে চলার কথা যা নবী বা নবুয়ত ইতোমধ্যে নির্ধারণ করে গেছে, আর এছাড়া হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের উক্তি অনুসারে এই খেলাফত চিরস্থায়ীও বটে, তার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই খেলাফত কোরআন এবং সুন্নত পরিপন্থী কোনো কাজ করতেই পারে না। আর এটি মারুফের সংজ্ঞা, এটি মারুফ শব্দের অর্থ। তাই আনুগত্য ছাড়া মানুষের জন্য গত্যন্তর নেই, বা কোরআন এবং হাদিসের যারা বিরোধিতা করে তাদের প্রমাণ করা উচিত যে খলিফা ওয়াক্তের অমুক সিদ্ধান্ত বা অমুক কাজ কোরআন ও সুন্নত পরিপন্থী। আমি এখানে এটাও স্পষ্ট করতে চাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা বলেছেন যে খোলাফায়ে রাশেদিনের সিদ্ধান্ত, তাদের আমল, তাদের রীতিনীতি তোমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, সে পথ অনুসরণ করো। তাই কোন সিদ্ধান্ত যদি ভুল প্রমাণ করতে হয় তার আগে অনেক ভাবতে হবে, অনেক চিন্তা করতে হবে। জামাতে অন্তর্ভুক্ত থেকে যদি কোনো কথা বলতে হয় তাহলে ভদ্রতার শিষ্টাচারের গণ্ডিতে থেকে খলিফা ওয়াক্তকে লিখতে হবে, এর অনুমতি আছে। কিন্তু এদিক সেদিক কথা বলে পরিবেশ ঘোলাটে করার অনুমতি নেই, বিভিন্ন জায়গায় বসে গুজব ছড়ানোর, অন্যায় গুজব ছড়ানোর অনুমতি নেই। যেন কেউ যদি বুঝতে ভুল করে খলিফায় ওয়াক্ত যেন সেই ভুল নিরসনের সুযোগ পান, আর তিনি যদি মনে করেন যে জামাতের সামনে ভুল তুলে ধরা উচিত তাহলে তিনি জামাতকে অবহিত করতে পারেন। জামাত যখন উন্নতি করে মুনাফিকরাও কলকাঠি নেড়ে থাকে, হাসেদ বা হিংসুকরাও ষড়যন্ত্র করে। খেলাফতের প্রতি সত্যিকার বিশ্বস্ততার দাবি হল তাদের ষড়যন্ত্রকে সকল পর্যায়ে ব্যর্থ করা, এবং খেলাফত সম্পর্কে যে কুধারণা ছড়ানোর চেষ্টা করে অনেকেই সেগুলোকে কাছেও ভিড়তে না দেয়া। হযরত মৌলভী শের আলী সাহেবের ঘটনা রয়েছে, কোরআনের অনুবাদের জন্য তিনি লন্ডন আসছিলেন, মুম্বাই থেকে যাত্রা আরম্ভ হওয়ার কথা ছিল তার। সেখানে যখন পৌঁছেন ছিল জুমার দিন, জামাত তাকে অনুরোধ করে যে আজকে জুমার দিন, আপনি জুমা পড়ান। আপনি কাদিয়ান থেকে এসেছেন, বুজুর্গ মানুষ, সাহাবি, আমরাও যেন কল্যাণমণ্ডিত হতে পারি। জামাতের মানুষ তাকে জানত না, পূর্বেও দেখেনি, আর তিনিও তাদেরকে জানতেন না। তিনি খুতবা এভাবে দেন যে দেখো তোমরা আমাকে জানো না, চিনো না, অনেকে আমাকে দেখেও নি, তোমরা আমাকে জুমার জন্য দাঁড়াতে বলেছ, আমাকে ইমাম নিযুক্ত করেছ। ইসলামী শিক্ষা হল যদি ইমাম নামাজ পড়াবার সময় কোন ভুল করে তোমরা শুধু সুবহানাল্লাহ বলবে, যদি ইমাম সুবহানাল্লাহ শুনে নিজের সংশোধন করেন তাহলে ঠিক আছে, যদি সংশোধন না করেন, যদি সেইভাবেই নামাজ পড়ান যেভাবে পড়াচ্ছিলেন তাহলে তোমাদের কাজ হবে পূর্ণ আনুগত্যের সাথে তার সাথে উঠা বসা করা। নিজের মতো করে নামাজ পড়ার তোমাদের কোনো অধিকার নেই, তার মতো করে তোমাদেরকে উঠতে হবে, বসতে হবে এবং রুকু করতে হবে। এরপর তিনি বলেন ক্ষণস্থায়ী ইমামের ক্ষেত্রে এতাতের যদি এটি মান হয়ে থাকে, এইভাবে যদি তাকে অনুসরণ করতে হয় তাহলে খলিফা ওয়াক্তের হাতে বয়াতের পর তোমরা যে অঙ্গীকার করো, স্বতঃস্ফূর্তভাবে অঙ্গীকার করে তোমরা বয়াত করো, এই ক্ষেত্রে কতটা আনুগত্যের প্রয়োজন একটু ভাবো। তোমরা নিজেরা জেনে বুঝে, জেনে শুনে বয়াত করেছো, তাই স্মরণ রেখো যে বয়াতের অঙ্গীকার রক্ষার জন্য আনুগত্য একান্ত আবশ্যক। হযরত মসীহ মাউদ ইসলাম বলেন যে ইতাআত বা আনুগত্য এমন একটি বিষয় যদি আন্তরিকভাবে তা করা হয় তাহলে হৃদয়ে একটি জ্যোতি এবং আত্মায় এক প্রশান্তি এবং আলো সৃষ্টি হয়। মুজাহিদা বা চেষ্টা প্রচেষ্টা ও সংগ্রামের তত প্রয়োজন নেই যতটা এতাত বা আনুগত্যের প্রয়োজন রয়েছে। অবশ্য এতাত এবং আনুগত্য সত্যিকার অর্থে করা হল শর্ত, আর এটি একটি কঠিন বিষয়। এতাত বা আনুগত্য করতে গিয়ে নিজের কামনা বাসনার উপর ছুরি চালানো আবশ্যক, এছাড়া এতাত বা আনুগত্য সম্ভবই নয়। প্রবৃত্তির চাওয়া পাওয়া বা কামনা বাসন এমন একটি বিষয় যে বড় বড় একত্ববাদীদের হৃদয়ও তা প্রতিমা হিসাবে বদ্ধমূল হয়ে যেতে পারে। বড় বড় একত্ববাদীও অনেক সময় তাদের গণ্ডি থেকে বেরিয়ে যায়, মূর্তি এবং প্রতিমা হৃদয়ে লালন করে। তিনি বলেন, কোন জাতি জাতি হিসেবে অস্তিত্ব লাভ করতে পারে না, আর তাদের ভিতর জাতিগত চেতনা সৃষ্টি হতে পারে না যতক্ষণ পর্যন্ত আনুগত্যের প্রকৃত রীতি এবং নীতি অনুসরণ না করবে। তিনি বলেন যে মতভেদ পরিহার করো আর একজনেরই আনুগত্য করো যার আনুগত্যের আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এরপর এমন জামাত যা করতে চায় তা হয়ে যায়, আল্লাহর হাত জামাতের উপর থাকে। এতে এই রহস্যই নিহিত যে আল্লাহ তাআলা একত্ববাদকে পছন্দ করেন, আর এই ঐক্য এই তাওহীদ যতক্ষণ এতাত বা আনুগত্য না করা হবে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। ইসলামের ইতিহাসে আমরা দেখি যে সাহাবীরা পূর্ণ আনুগত্য এতাতের কল্যাণে জীবন বিসর্জন দিতেও দ্বিধা করেননি। মাত্র কয়েক বছরের ভিতর সারা পৃথিবীতে ইসলামকে বিস্তৃত করেন, এটি এতাতেরই ফল ছিল। এর অর্থ এই নয় যে যুদ্ধের মাধ্যমে ইসলাম বিস্তার লাভ করেছে, এর অর্থ হল তারা তবলিগ করেছেন যখন যুদ্ধের মুখোমুখি হতে হয়েছে, শত্রুর সংখ্যাগরিষ্ঠতা, শত্রুর সংখ্যা এবং তাদের আক্রমণ তাদের কাজের পথে বাধা সৃষ্টি করতে সফল হয়নি। এতাতের প্রকৃত আন্তরিকতা তাদের মাঝে ছিল, বিশাল সৈন্যরাশির বা শত্রু বাহিনীর সামনে দাঁড়াতে তারা দ্বিধা করেননি। পক্ষান্তরে আমরা দেখি যে হযরত মুসার মান্যকারীরা প্রকৃত অর্থে এতাত না করার কারণে দীর্ঘ ৪০ বছর নিজেদেরকে পুরস্কার থেকে বঞ্চিত রেখেছে। তাই যদি উন্নতি করতে হয় তাহলে এ যুগের জেহাদ প্রধানত নিজের তরবিয়তের জেহাদ, এছাড়া সেই জেহাদও হবে হওয়া আবশ্যক যা তবলিগের মাধ্যমে হবে, আর খলিফায়ে ওয়াক্তের অনুসরণে তার এতাতের মাধ্যমে হবে, আর তার নির্দেশ পালন করতে হবে, সেভাবে আমল করতে হবে যার দৃষ্টান্ত হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম উটের দৃষ্টান্তের মাধ্যমে স্পষ্ট করেছেন। দ্বিতীয় প্রকৃতি বা ফিতরত হওয়া চাই আনুগত্য, বরং সবকিছুর উপর ইমামের আনুগত্যকে প্রাধান্য দিতে হবে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের তাফসীরের আলোকে আমি কথা আরো এগিয়ে নিয়ে যেতে চাই। ধ্বংস এড়ানোর জন্য, হাবুডুবু খাওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেদের আনুগত্যকে বা এতাতকে আনুগত্যের সুমহান মানে উপনীত করতে হবে, উপনীত করা আবশ্যক। খেলাফতের সাথে সম্পৃক্ত হয়েই ধৈর্যের সাথে সমস্যার মোকাবেলা করা সম্ভব। খেলাফতের সাথে সম্পৃক্ত হলেই ধৈর্যের সাথে সমস্যার মোকাবেলা করা সম্ভব হতে পারে। আহমদীয়তের বিরোধীরা আমাদেরকে যতই চাপিয়ে রাখবে, আমাদেরকে চাপিয়ে রাখার অপচেষ্টা করবে, সমস্যার মুখে ঠেলে দেবে, আমাদেরকে ধ্বংস করার চূড়ান্ত চেষ্টা করে আত্মপ্রসাদ নেবে, ততই দ্রুত আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের গন্তব্যের দিকে নিয়ে যাবেন। কিন্তু শর্ত হল আনুগত্য আর নিঃশর্ত পূর্ণ আনুগত্য। আজকে আমরা দেখি অন্যান্য মুসলমানরাও কোরআন ও সুন্নত অনুসরণ এবং মানার দাবি করে থাকে, যেভাবে আমি পূর্বেই বলেছি, কিন্তু এদের ভিতর আমরা ধৈর্য এবং সহনশীলতা দেখি না। ইসলামকে দুর্নাম করা ছাড়া আর কি এমন কাজ আছে যা এরা করছে? তাই আজ এটি সম্পূর্ণভাবে হজরত মসীহ মওউদের জামাতেরই এটি স্বতন্ত্র বৈশিষ্ট্য যে ধৈর্য ও সহনশীলতার এমন দৃষ্টান্ত স্থাপন করছে যা ঈর্ষণীয়। কষ্ট এবং দুঃখ সহ্য করার এমন দৃষ্টান্ত রেখে যাচ্ছে যা কেবল ইসলামের প্রথম যুগের মুসলমানদের মাঝে দেখা যায়। আর ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম এর অর্থ এর মাধ্যমে স্পষ্টভাবে প্রতিভাত হয়। এছাড়া হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে উট সফরের জন্য পানি জমা রাখে, প্রয়োজনের সময় পানির অভাব দূর করার বিষয়ে সে উদাসীন থাকে না, সে পানি জমা রাখে যেন প্রয়োজনে কাজে আসে। তিনি আরো বলেন যে মোমেন কেউ সফরের জন্য সর্বদা প্রস্তুত থাকা উচিত, সচেতন থাকা উচিত। আর এই প্রস্তুতি এবং সচেতনতা ও সাবধানতা কিভাবে হবে? সেটি হবে পথে ও সাথে রাখার মাধ্যমে। মোমেন এই পৃথিবীতে যেভাবে বলেছি আমি এক মুসাফেরের মতো, আর মোমেনের জন্য সর্বোত্তম পাথে হল তাকুয়া বা খোদাভীতি বা খোদাপ্রেম। তাই নিজেদের কর্ম এবং নিজেদের ইবাদতের মাঝে সেই বৈশিষ্ট্য সৃষ্টি করতে হবে যা আমাদের জন্য সর্বোত্তম পাথে প্রমাণিত হতে পারে। যোগ ইমামকে মেনে আমরা আধ্যাত্মিক পানি লাভ করেছি, আধ্যাত্মিক পানি আমাদের হস্তগত হয়েছে, এর সুরক্ষা এবং এটিকে কাজে লাগানো এখন আমাদের দায়িত্ব। তাই প্রত্যেক আহমদের এই সত্য এবং এই তত্ত্বকে বুঝতে হবে। কত সৌভাগ্যবান সে যে পূর্ণ আনুগত্যের চেতনা নিয়ে ইমামে ওয়াক্তের কথা শুনে এবং সেগুলো মেনে চলে। আর এই বৈশিষ্ট্যগুলোই খেলাফতের নেয়ামতে মানুষকে ধন্য করে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে খেলাফতের নেয়ামতে বা কল্যাণে তারা ধন্য হয় যারা নেক কর্ম বা সৎকর্ম করে বা আমলে সালে করে, যারা ইবাদতকারী, যারা একত্ববাদ প্রতিষ্ঠাকারী, এরাই প্রকৃত অর্থে তাকওয়ার উপর বিচরণকারী হয়ে থাকে। এই কথাগুলোর বর্তমানে আমরা কিভাবে বলতে পারি যে খেলাফতের উদ্দেশ্য হল জাগতিক বা খেলাফতের উদ্দেশ্য দুনিয়ার কীটদের মতোই জাগতিক? জাগতিক লক্ষ্য এবং উদ্দেশ্য চরিতার্থ করার পিছনে যারা ছুটে তাদের আধ্যাত্মিকতার সাথে কোন সম্পর্ক থাকে না। তারা সমস্ত জাগতিক উপায় উপকরণ থাকা সত্ত্বেও প্রায় সময় সফল হয় না, তাদের জাগতিক উদ্দেশ্য চরিতার্থ হয় না। সফলতা বলা হয় চূড়ান্ত বিজয়কে, কিন্তু সেই বিজয় তাদের অর্জন হয় না। কিন্তু খোদার সন্তুষ্টি অর্জনকারী এবং তাকওয়ার পথে বিচরণকারীদের উদ্দেশ্য এবং লক্ষ্য জাগতিক জয় বা পরাজয় নয়, বরং পূর্ণ আনুগত্যের সাথে আল্লাহর নৈকট্য অর্জন করা এবং তাকওয়ার ক্ষেত্রে উন্নতি হয়ে থাকে তাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য পৃথিবীতে খোদার রাজত্ব প্রতিষ্ঠা করা, কোন ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি নয়। তহিদের পতাকা উত্তোলন আমাদের উদ্দেশ্য, পৃথিবীর মন জয় করে পৃথিবীবাসীকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে সমবেত করা হলো আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্য সাধনের জন্যই আমাদের সমস্ত তবলিগী কর্মকাণ্ড হয়ে থাকে। এই উদ্দেশ্য বা এই লক্ষ্য অর্জনের জন্যই আমাদের দোয়ার প্রতি মনোযোগ থেকে থাকে এবং থাকা উচিত। তাই খেলাফত এই সকল লক্ষ্য অর্জনের জন্যই কাজ করে চলেছে। কিন্তু আমি যেভাবে বলেছি এর জন্য এই বিষয়টা বুঝতে হবে যে খেলাফত কাকে বলে, খেলাফত কি, আর এটি তখন বোঝা সম্ভব যখন পূর্ণ আনুগত্যে মানুষের বিশ্বাস থাকবে। কোন ব্যক্তি নিজেকে যত বড় আলেম, চিন্তাবিদ বা বক্তা মনে করুক না কেন, যদি এতাত বা আনুগত্য না থাকে তাহলে না জামাতে আহমদিয়ায় তার কোন স্থান আছে, না তার এই জ্ঞান ও বুদ্ধি আধ্যাত্মিক ভাবে পৃথিবীর কোন হিত সাধন করতে পারে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের এই বাক্য আমাদের সর্বদা স্মরণ রাখা উচিত যে ইমামের আনুগত্যই মানুষের রীতিনীতি হওয়া উচিত। তাই খলিফা ওয়াক্তের আনুগত্য এবং অনুসরণ যদি 100% করেন, খলিফা ওয়াক্তের পক্ষ থেকে আগত দিক নির্দেশনা এবং নির্দেশাবলী যদি 100% মেনে চলেন, এর ব্যাখ্যা এবং এর তাবির করা যদি বন্ধ করেন, তাহলে জ্ঞান এবং বুদ্ধি ও মেধা খোদার সন্তুষ্টির অধীনে ফলপ্রদ হবে এবং ফল বহন করবে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের এই তাফসীরের উপর ভিত্তি করে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি তা যদি দেখেন বিষয় আরো স্পষ্ট হয়ে যায়। তিনি বলেন, আধ্যাত্মিক আকাশের উচ্চতায় মানুষ তখন পৌঁছতে পারে যদি আতিউল্লাহ ও আতিউর রাসূলা ওয়ালি আমরে মিনকুমের বিষয়টি বোঝে এবং অনুধাবন করে। ওদাদার বা পদাধিকারীরা নিজেদের উলিল আমর বা শাসক মনে করে ততক্ষণ এতাত বা আনুগত্য লাভের বা এতাত বা আনুগত্য পাওয়ার অধিকার আছে বলে দাবি করতে পারে না। যতক্ষণ নিজে খেলাফতের 100% আনুগত্য না করবে বা খলিফার কথার ব্যাখ্যা করা থেকে বিরত না হবে, বরং খলিফা ওয়াক্তের প্রতিটি অক্ষরকে অনুসরণযোগ্য বা অনুসরণীয় মনে করে এর উপর আমল না করবে। অনেক সময় অনেক বিষয় যখন তদন্ত রিপোর্টের জন্য পাঠানো হয়, প্রথমে এই চেষ্টা করে যে এটি খুঁজে বের করো কে অভিযোগ করেছে, কোথায় এটি দেখা উচিত যে কথা সত্য কি মিথ্যা, যদি সত্য প্রমাণিত হয় তাহলে এর সুরাহা হওয়া উচিত, এর সমাধান হওয়া উচিত, আর যেই ঘাটতি বা ত্রুটি বিচ্যুতি থাকে তা দূর করা উচিত, আর যদি ভুল হয় তাহলে লিখে দেওয়া উচিত যে ভুল কথা কেউ এমনিতেই অভিযোগ করছে। তদন্ত পরে করা হয়, প্রথমে সেই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করা হয় যে এই ব্যক্তি কে, কে রিপোর্ট করেছে। এটি নিয়ে কারো কোনো মাথা ব্যথা হওয়া উচিত নয় যে কে অভিযোগ করেছে, কে করেনি বা কে সংবাদ দিয়েছে। আপনার কাজ হল যখন রিপোর্ট চাওয়া হয় তখন তদন্ত করে কেন্দ্রে অবহিত করুন। খলিফা ওয়াক্তের কোন কথা যদি স্পষ্টভাবে বোধগম্য না হয়, যে পূর্বেও বলেছি, এটি বলা উচিত নয় যে এর অর্থ এই, এর অর্থ সেই, আমাকে জিজ্ঞেস করুন, আমার কাছে লিখুন যে আমাদের সামনে স্পষ্ট নয়, একটু স্পষ্ট করুন যে কথার অর্থ কি। একইভাবে জামাতের প্রত্যেক সভ্য বা সদস্যেরও পূর্ণ এতাত বা আনুগত্য করা আবশ্যক। প্রত্যেক ব্যক্তি যদি পূর্ণ এতাত করে তাহলে ইনশাল্লাহ আমরা আধ্যাত্মিকতার উচ্চ শিখরে ক্রমশ আরোহণ করতে থাকব, আর এটি এই আয়াতের অর্থ। তো আল্লাহ তাআলা বলছেন যে আধ্যাত্মিক উচ্চতায় যদি আরোহণ করো তাহলে ইমানও সেইভাবে দৃঢ় হবে যেভাবে পাহাড় মাটিতে দৃঢ়ভাবে গ্রথিত। এই আধ্যাত্মিক উচ্চতা এবং ইমানের দৃঢ়তার ফলাফল যা দাঁড়াবে তাহলে তোমরা পৃথিবীতে ইসলামের বাণী নিয়ে ক্রমশ বিস্তার লাভ করতে থাকবে। তোমাদের পূর্বে উন্নতি হবে আর পশ্চিমেও, ইউরোপও তোমাদের হবে আর এশিয়াও, আমেরিকাও তোমাদের আর আফ্রিকাও, অস্ট্রেলিয়াতেও প্রকৃত ইসলামের পতাকা উচ্চকিত হবে আর দ্বীপপুঞ্জেও। ইসলামের প্রসার লাভ করার প্রেক্ষাপটে আরো একটি কথা আমি বলতে চাই। এক আপত্তিকারীর কথা আমি শুনেছি এখানে, আপনাদের অনেকেই চিন্তিত হয়ে পড়ে যে হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু যে বলেছেন যে জার্মানি যদি জয় করা হয় তাহলে পুরো ইউরোপ জয় হয়ে গেল। জলসায় একটা ব্যানার ছিল এই ধরনের, কেউ দেখে আপত্তি করেছে যে আপনারা যেন এখানে জার্মানি জয় করতে এসেছেন। বাচ্চা তো আপনারা ভালোবাসার নারা উচ্চকৃত করেন, নমনীয়তা কমলতার নারা উচ্চকৃত করেন, নমনীয়তা কমলতার অন্তরালে আপনাদের পরিকল্পনা হল বড় ভয়াবহ। এ কথা যে বলেছে এটি তারও বুদ্ধির অভাব বা বোঝার অভাব, বুদ্ধিহীনতা বা দুষ্কৃতিও বলা যায়। যদি দুষ্কৃতি হয়ে থাকে তাহলে এটি ভয়ানক। এভাবে মুসলমানদের বিরুদ্ধে বা জামাতের বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করার একটা ষড়যন্ত্র। আর যে বোঝাচ্ছে তারও বুদ্ধির অভাব, অনর্থক সে চিন্তিত হচ্ছে যে আল্লাহ জানে এই প্রশ্নের ফলে কি না হয়ে যায়। সচরাচর স্থানীয় মানুষ এখানে যারা বসবাস করে, জার্মানরা বুদ্ধিমান বিবেকবান, তারা বুঝে যে জামাত সারা বিশ্বে তবলিগী কার্যক্রম পরিচালনা করছে, মানব সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে, ইসলাম সেবা করছে। তাদের উদ্দেশ্য হল ইসলামের অনুপম শিক্ষা সম্পর্কে পৃথিবীকে অবহিত করে তাদেরকে ইসলামের নিকটতর করা এবং ইসলাম ভুক্ত করা। বিজয়ের অর্থ মোটেই এটি নয় যে আমরা তরবারির মাধ্যমে ক্ষমতার আসনে বসব। আমরা সর্বপ্রথম এই ঘোষণা করে থাকি যে ধর্ম বিষয়ে কোন বল প্রয়োগের সুযোগ নেই, এটি প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত বিষয়, তাই এটি নিয়ে চিন্তা করার কি আছে, দুশ্চিন্তার কি আছে। আমি যেভাবে বলেছি যে আমরা পৃথিবীতে তবলিগের কাজ করছি, কেবল জার্মানি বা ইউরোপের প্রশ্ন আসবে কেন? আমাদেরকে তো ইনশাআল্লাহ সারা পৃথিবী জয় করতে হবে, কিন্তু তরবারির বলে নয়, মন জয় করতে হবে। মন জয়ের মাধ্যমে, ইসলামের আকর্ষণীয় শিক্ষার মাধ্যমে, মানুষের মন জয়ের মাধ্যমে। হযরত মুসলিম যদি এই বাক্য বলে থাকেন, এই কথা বলে থাকেন, তাহলে এটি জার্মান জাতির মাহাত্ম্য বর্ণনার উদ্দেশ্যে বলেছিলেন। এক জার্মান নূতন আহমদীকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। তার যুগে এক জার্মান নূতন আহমদী নূতন বয়াতকারী সেখানে এসেছিল। তিনি বলেন যে ইউরোপের নেতা হল জার্মান, তাদের মাহাত্ম্য বর্ণনা করছেন। ইউরোপের নেতা জার্মান, তাদের ভিতর নেতৃত্বের বৈশিষ্ট্য আছে। এরা যদি ইসলাম বুঝে তাহলে নিশ্চিত হতে পারে যে তারা সেই পুরো ইউরোপকে ইসলাম বুঝাবে এবং ইউরোপ তাদের কথা মানবে। হযরত মুসলিম ওদের কথা সত্য, আজ এটি প্রমাণিত হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নকে দেখুন আপনারা, জার্মানির নেতৃত্ব সুলভ যোগ্যতাই সামনে আসে, সবাই তাদের দিকেই চেয়ে থাকে। এক্ষেত্রে না তরবারির কোন প্রশ্ন আছে না কোন কঠোরতার, বরং ইসলামের প্রেম প্রীতি ভালোবাসাপূর্ণ শিক্ষা এবং আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের কথা বলা হচ্ছে। এই শিক্ষা মানব হৃদয়ে প্রথিত করার কথা বলা হচ্ছে। পরশু উইজবাদেনে মসজিদের ভিত্তি রাখা হয়েছে, 400+ স্থানীয় মানুষ, জার্মান মানুষ তাতে অংশগ্রহণ করে। আমি সংক্ষিপ্তভাবে ইসলামী শিক্ষার আলোকে সেখানে আলোচনা করেছি। সবাই, প্রায় সকলেই বিনা ব্যতিক্রমে এটি বলেছে যে এটি আমাদের হৃদয়ের আওয়াজ। আজ আমরা ইসলাম বোঝার সুযোগ পেয়েছি। হুজুর বলছেন যে আমাদের স্মরণ রাখতে হবে যে যদি আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিষ্ঠা এবং বিশ্বস্ততার সাথে আমরা কাজ করা অব্যাহত রাখি, তাহলে এদের মধ্য থেকে বা তাদের ভবিষ্যৎ প্রজন্মের ভিতর থেকে মানুষ ইসলাম বুঝবে এবং আল্লাহ যাকে চাই, যার জন্য চাইবেন, তাকে গ্রহণের তৌফিক দেবেন। তাই ভীতত্রস্ত হওয়ার কোন প্রয়োজন নেই, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ারও দরকার নেই, দ্বিধাদ্বন্দ্বের শিকার হওয়ার প্রয়োজন নেই, ডিফেন্সিভ হওয়ারও দরকার নেই, আর এমন উত্তর দেওয়ারও প্রয়োজন নেই যা হতে ভীরুতা প্রকাশ পায়। জাগতিক কোন রাজত্ব বা সরকার আমাদের উদ্দেশ্য নয়, আমাদের প্রয়োজনও নেই। খোদার ভালোবাসা, খোদা প্রেম, হৃদয় সৃষ্টি করা, খোদার সামনে মানুষকে ঝুঁকানো আমাদের কাজ। এই কাজ ইনশাল্লাহ আমরা অব্যাহত রাখব, আর এই কাজের জন্য আর এই লক্ষ্য অর্জনের জন্য সকল আহমদীর খেলাফতের প্রতি পূর্ণ আনুগত্য আবশ্যক। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া نستাইনু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر